আজকে সময় রাত 11:56 মিনিট, শুনছেন রেডিও ফুড টেট এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই, এবং আজকে আমাদের খুবই 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 স্পেশাল কিছু গেস্ট আমাদের এখানে উপস্থিত আছেন, এবং যারা যাদেরকে আপনারা চেনেন এবং সবসময় যাদের কথা আপনারা বলেন এবং সবসময় আমাদেরকে ইমেইল করে যাদের আসার বা নিয়ে আসার অনুরোধ করেন। তো আমি বলতে পারি যে ঈদের আগে মোটামুটি এটাই ঈদের মনে মতো একটা স্পেশাল এপিসোড আজকে ফুড এফএম এর। ইটস গোনা বি ভেরি স্পেশাল, সো আমি বলবো যে মিস এট ইউর ওন রিস্ক, কারণ হচ্ছে এটা মিস করার কোনো কারণই নাই। এবং আমাদের গেস্ট যারা এখানে আছেন তাদেরকে অলরেডি আমি মানে কি বলবো, যে আপনি যদি আমাদের ফেসবুক পেজ বা টুইটারে যান তাহলে দেখতে পাবেন যে কারা আজকে আমাদের অতিথি এবং কারা আজকে উপস্থিত আছে। আমি নামটা বলেই দিই, বেশি রহস্য না করে, কারণ ঘটনাগুলোতেই রহস্য থাকুক আমার কথায় না। আমি বলতে চাই যে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর আলিফ, আমাদের এখানে আছেন আহমেদ বাবু, এবং আমাদের এখানে উপস্থিত আছেন ফার্নান। এই তিনজন আমাদের সাথে আজকে আছেন এবং অনেকদিন পর তিনজন একসাথে ইনফ্যাক্ট আমাদের এখানে স্টুডিওতে এসে হাজির হলেন। এবং তিনজনই ব্যস্ত মানুষ, এখন যখন শুরু করেছিলেন তখন আলিফ এবং ফার্নানের যেরকম ব্যস্ততা কম ছিল, এখন দুজনের ব্যস্ততা অনেক বেড়েছে। এবং বাবু ভাই আগে ব্যস্ত ছিলেন, এখন তো খুব ভয়াবহ রকমের ব্যস্ত, স্পেশালি এই ঈদের সময়টা অনেক বেশি ব্যস্ত। তারপরে সেই ব্যস্ততার মাঝখানে ওনারা এখানে এসে আজকে হাজির হয়েছেন, আমি তাদেরকে থ্যাংকস জানাই এর জন্য। আমি শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofoodi.fm, which is bhutfm@radiofoodi.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনাদের আমাদেরকে আপনার ঘটনাটি। আর যারা আমাদেরকে ফেসবুকে আমাদেরকে ফলো করতে চান তারা চলে যান www.facebook.com/radio.foodti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং আপনি এছাড়াও আমাকে টুইটারে খুঁজে পেতে পারেন russell_bhutfm, এটাতেই। এবং আশা করছি যে আপনারা দেখবেন আজকের অতিথি কারা আছেন, শুনলেন যদিও, এবং আরও দুজন অতিথি আছেন যারা ওয়েট করছেন। তো আমি আজকে একটু শুরুটা একটু অন্যভাবে করতে চাই। শুরুতে আজকে কোনো ইমেইল পড়ব না, যেহেতু আজকে আমাদের অতিথিরা আছেন, আমি ইমেইলটা পরে পড়ব। আজকে সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। প্রথমে আমি ডক্টর আলিফের কাছে যাব তার ঘটনায়, এবং তারপরে বাবু ভাইয়ের কাছে, এবং তারপরে ফার্নানের কাছে আসব। সো চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে।
আসসালামু আলাইকুম লিসনার্স।
ওয়ালাইকুম আসসালাম।
রাসেল ভাই আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় রাসেল ভাই আগে আপনাকে ঘটনা শুনাই নাই, আমরা তিনজনই আপনাকে আজকে কোনো ঘটনা শুনাই। আজকে শুরু হবে একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। তো ইনশাল্লাহ আমি যে ঘটনাটা আজকে ঘটনাকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন,
আচ্ছা,
ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000, এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়।
আচ্ছা।
তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোন ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন, এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে, যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না, এখন যেরকম উন্নত। তো ওনারা দুজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা পরীক্ষা দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা ওরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়, চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয়, সন্ধ্যা 6টার পরই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথি মধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে, তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি, তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে, হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন ফোন মানে একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে।
আচ্ছা,
হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুপাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষ।
আচ্ছা,
এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিনে।
আচ্ছা,
তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুপাতো বোনের দুইটা সন্তান ছিল, দুটা সন্তান সহ মারা যায়।
আচ্ছা,
তো আমার যে বড় ভাই পরিচিত তার তো আর ওনার সাথে পরিচয় নেই, ওরকম পরিচয় নেই। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, সে তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই মানে ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিন্তা নিচ্ছিল। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে, তো বলে যে ঠিক আছে তুই যা, তুই ও মানে বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, কিন্তু শেষ মোমেন্টে যায়, তো তো রাতের খাওয়া দাওয়া মোটা কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে উঠার পরে, এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল তখন না, তো বড় বড় লঞ্চ ছিল না, তো লঞ্চের ভিতরে একটা মানে সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতি মধ্যে রাত্রে 11টার দিকে মানে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে আশপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে, একটা মানুষের একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা তার 2টা বাচ্চা একসাথে চলে গেল, যে লোকটা মানে মানে নিজের লোক গেছে তার কি অবস্থা। সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে ওনার নাম তহিদ আসল ভাই, একটা কথা বলছি।
আচ্ছা,
তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে, প্রথমে কিছু বলে না, কিন্তু 10-15 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে,
তাদের মতো করে তারা বলেছিলেন,
এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট কিন্তু বোঝা যায়।
আচ্ছা,
যে কি 26 জনের মৃত্যু কি এখনই এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনার সাথে ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি এটা উনি কিভাবে জানলো? উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন?
আচ্ছা,
বলে কি তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি, তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, যদি বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচন্ড বিরক্তই হয় যে একটা অন্যন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে বসে থাকে, একটা সময় ঘুমতন্দ্রা চলে আসে।
আচ্ছা,
তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান করে যাবে, সকাল সকাল থাকবে, এই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় যায়, আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফর্চুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়, পৌঁছাতে পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে দিবে ভাব এবং সকালের আভাটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও, আর লোকজন তো তাদের এলাকায় কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলো লঞ্চ মানে অনেকগুলো নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলো নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলো নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে, তো উনি উঠে গেল একটার মধ্যে, উঠে গেল ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে।
আচ্ছা,
নদীর মাছ মাছ বরাবর আসার মাছার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে, হঠাৎ করে মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়, নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত, এখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তা তো অনেকগুলো ছিল না, তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে যে রক্ত পড়ছে কেন, আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত, এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে, তো ওনার নাক কান দুই দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচন্ড রক্ত পড়ছে।
আচ্ছা,
অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত, তো কোনো মতে নদী পার করে, নদী পার করে বাড়ির দিকে যায়, তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
আচ্ছা।
তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় ওই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়।
আচ্ছা।
এটা আমার ঘটনার অর্ধেক।
এটা অর্ধেক। আচ্ছা।
তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল, এটা তাকে বারবার পড়াত। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল দুই তিন দিন থাকা, তার এরকম মনেতে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, পাঁচ সাত দিন থাকো, তারপরে যাও। সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা। রাতের বেলা ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো, পিছলায় পড়লো, মনে হয় যে তার পাড়া, মানে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড তার রুমের ভিতরে। এক চিৎকার, চিৎকার কি জন্য, তিনি দেখলেন যে তার যখন ঘুমটা, মানে চোখটা, মানে তার যখন ইয়াটা সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাতে একটা দেড়টা বাজে, আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায়, লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন, বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি হাঁটতে পারতেছি না। তারপর তার মাকে বলে যে আমি এরকম দেখলাম, বলে এগুলি তোমার সব ভুল, সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে, ঠিক পরবর্তী দিনের ঘটনা। সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি হাঁট, মানে পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা সময় তিনি ধরে অভ্যাস সিগারেট খাওয়া, সিগারেট টিকেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে, হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো, তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো, বলে মা আমি হাঁটতেছি, বলে তুমি যাও আমি পরে আসবো, একটু পরে আসবো, ভালো লাগতেছে না, বলে যে তুমি যেটা চিন্তা করতো তা কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকে, বুকের মধ্যে একটা দুইটা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে দুইতলার থেকে, এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে, এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন করতেছে। তো সবাই এতদিন এতক্ষণ চিন্তা করলেন ওই ২৬টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে, আমি 100% শিওর যে ২৬টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময় তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো, এটা তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে, এক বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল। এবং ২৬ জন যে মারা গেছে সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না, এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে এবং দেড় বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে, এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটার সাথে, সেই ফ্রেন্ডটা প্রায় ১৬টা খারাপ জিত পালে, এবং সে এরকম অনেকের ক্ষতি করেন এবং ক্ষতি করে চলেছেন। তো পরে প্রতি সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে ২০০৮ দিকে তার পড়াশোনা শেষ করে, অথচ তার ২০০১ পড়াশোনা করা
শেষ হয়ে যাওয়ার কথা।
এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা, তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানত, আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী যাওয়া না যাওয়ার কোনো কারণই নেই। হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোন ঘটনা পরে আর জানতে পারে নাই যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতে
পারে।
তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এইরূপ এই জেলাসি থেকে এই জিনিসটা করেছে।
চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে এখন, এবং তারপরে আমরা যেভাবে বলেছিলাম যে ফার্নানের কাছে যাবো, আমরা এর মাঝখানে কোনো ধরনের কোনো কমেন্ট পড়ছি না, একদম তিনজনের তিনটা ঘটনা শেষ হওয়ার পরে একদম কমেন্ট পড়ব। সুতরাং আপনার কমেন্টগুলো জমিয়ে রাখুন, লিখে যান, পড়ে ফেলব। চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোরটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হাসান হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। কাহিনীটা হচ্ছে সাব্বিরের।
আচ্ছা,
তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে, সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং, এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করত মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারত। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, আটটা নয়টার পরে, মানে সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসা, বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসা মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়। তো একসময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত তিনটা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবা? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত তিনটা বাজে এসে। তো বলে না আন্টি, আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর উনি ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরোছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে সব বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা, শীতকাল ছিল। বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেরটা নিজেই শুনতে পাচ্ছি, এরকম একটা অবস্থা, কেমন জানি একটু গা শেষ, মানে গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা তিন রাস্তার মোড় পড়ে গেছে। তিন রাস্তার মোড় মানে দুই পাশে চলে গেছে এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক তিন রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, দুই পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে আসে, এসে এবং ওই তিন রাস্তার মোড়ে যখন আসে, ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা। তো ও হেঁটে যায় বিলের কাছে, গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে। এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা, দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে এবং যখন অনেকটা চলে আসছে, পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং দুই পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডলীর মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায় সাদা জিনিস, হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। ও একটু অস্বস্তি ফিল করে করে একটু একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি এটা একটা ঘোড়া, মানে বোঝা যাচ্ছে একটা ঘোড়া।
আচ্ছা,
কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে ই নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে যে পরে চিন্তা করে, না এই এলাকায় একজন লোক আছে যিনি দেয় ঘোড়া পালে, তার দুইটা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস বিভিন্ন জিনিসে বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসে। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন জানি ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা, ও মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে ওইটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে তখন ও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং দুটি সাদা কালারের। তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং তৃতীয় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোন সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ, এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে, হ্যাঁ আমার চোখে দেখা পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ, হ্যাঁ, বাট ও যেটা বলছে বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে জাস্ট লাইক মাছের মতো, এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়। ফোর্থ টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেকদিন এরকমই রাতে, তখনই সে দেখে একটা আগুনের গোলা লাইক এ বল, জিনিসটা অনেকটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেয় কেউ, এইটা ওই পানির পাশে ভেসে আছে, এবং এইবারও প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি এবার ফেরত চলে যাবো। তো এটা চিন্তা করে সে কুলকেনা না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়।
আচ্ছা,
এবং সে দৌড় দিয়ে যেতে 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 একটা দোকানের সামনে যে দাঁড়ায়, সেখানে দেখে যে একটা লোক আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে দেখে তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে মাছের জাল। তো সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যায়। হ্যাঁ, তো এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়।
আচ্ছা,
এবং সে কিছুদিনের জন্য বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না, তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে, এর মধ্যে ওর এক ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে ওইদিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য।
আচ্ছা,
তো সে ওই দিন ওরসে যায়। ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায় যে মাজার জিয়ারত করে নামাজ পড়ে, হ্যাঁ নামাজ টামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয় বাসায় ঘুমাতে যায়, তো প্রায় ঘুম চলে আসে পাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা এটা কেমন খটখট 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 কাঁপতেছে, ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মানে চিন্তা কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে এরকম ভাবে একটা মূর্তির মতো।
আচ্ছা,
লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে লাইক দরজাটাকে ক্রস করে, এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওর ছোট ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল জল করতেছে, চোখটা এবং হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট, এবং ওইটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয় একদম মানে আপনার স্থবির হয়ে যায়। এরকম সময় ওই জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে যায়, এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল পারে নাই, বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওইটাকে, এবং তখন দেখছে ওইটা ভ্যানিশ হয়ে গেছে ওইটা নাই। তো ওই জিনিসটা নিয়ে প্রচন্ড ভয় পায় রাতের বেলা, খুব মানে মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডাকে, ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম এরকম দেখছি যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি এই দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে বলে তুমি যে সময় কথা বলতেছো তার এক বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে, ওটা বাসায় নিতে পারে নাই, সে ওখানে ওই সময় ঝড় হয়েছিল না কি হয়েছিল রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখ হয়ে মারা যায়, তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো বুঝে যে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন একজন মানে এরকম ই টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায় যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায় যে বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সেই যে হুজুর সে বলে যে আমি আমার তো জিন পজিশনে আছে, আমি আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার সাথে তার কাছ থেকে জানতে পারবো তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে, তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয় এসে আরো স্থবির হয়ে গেছে যে একটা জিনের ভয় এসে এখানে কোথায় আসলো। এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে পুরা
আচ্ছা
কোন একটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়, তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে যে বলে আমাকে কেন ডাকছো কি ব্যাপার। তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম এরকম এরকম ব্যাপার মনেটা। তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে, এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিলে তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসেনি, বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো, তো এটা তোমার করা উচিত হয়নি। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দরুদ পড়ো, পরিষ্কার যেরকম আছে ওরকম করা করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না, এটা বলে নাকি চলে যায়। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচন্ড ভয় পায় এবং ও মনে করে যে যাক গেছে, যেভাবে হোক ভয় ভয় থাকে। তো বলছে যে এই পর্যন্তই এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরো কিছু আছে, বাট সে আমাকে লিখে পাঠায়নি, এতটুকু বলছে। এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা চলে যাব এবার ফার্নানের কাছে এবং ফার্নানের কাছ থেকে ঘটনা শোনা সব। একটা ব্রেক নিয়ে নিব নাকি ছোট একটা? আমার মনে হয় যে একটা ছোট্ট ব্রেক মনে হয় লাগে। হ্যাঁ, আমরা ছোট্ট ব্রেক নিয়ে ফার্নানের গল্পে চলে আসছি, ঘটনায় চলে আসছি এক্ষুনি। ছোট ব্রেক একদম।
বাসে ভিড়ে গা ঘেসে, না না না,
এই সিএনজি যাবেন নাকি মামা?
আপনি কি সাজ্জাদ?
না,
এই যে আমি সাজ্জাদ।
ও ওঠেন স্যার।
আরে কিন্তু কেমন করে?
আপা ওভাই অ্যাপ ডাউনলোড করে রিকোয়েস্ট পাঠান, আপনাকেও পৌঁছে দেব।
শহর জুড়ে নির্ঝঞ্ঝাট যাতায়াত করতে ডাউনলোড করুন ওভাই অ্যাপ। ওভাই, পৌঁছে দেব।
সুজুকি জিক্সার ও জিক্সার এসএফ এর সাথে এই ঈদে বুঝে নিন সর্বোচ্চ 18,000 টাকার ক্যাশব্যাক ও একটি আকর্ষণীয় সুজুকি হেলমেট। বিস্তারিত জানতে ভিজিট করুন facebook.com/suzukibg। দিস ঈদ রাইড ইন স্টাইল উইথ সুজুকি।
আজকের সেহরির সময়সূচি।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় 3:42, সিলেট 3:34, ময়মনসিংহ 3:40, বগুড়া 3:43, রাজশাহী 3:45, রংপুর 3:44, নোয়াখালী 3:37, খুলনা 3:44, কক্সবাজার 3:36।
Face it, face it. Radio money for thee. Radio for thee.
Put FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:26। আমরা অফ এয়ারে অনেক কথা বলছিলাম অ্যান্ড চলছে ভূত এফএম। আমি চলে যাব সরাসরি আমাদের ফারহানের কাছে। আজকে অনেক ঘটনা, সময় কম, চলে যাচ্ছি ফারহানের কাছে।
হ্যালো লিসনার্স, আমি ফারহান, পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে।
ইউ মোস্ট ওয়েলকাম, থ্যাংকস ফর কামিং ফারহান।
আর অনেকদিন পরে ভূত এফএম আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমার সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি কলকাতায় থাকেন। আর উনি যখন টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল এবং সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন যে কলকাতার কোন একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবল ছিল তাদের কাছে এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো। কারণ আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলো সেরকম, এবং এটার স্পেশালিটি ছিল এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা।
আচ্ছা,
তো খুব সুন্দর একটা আলমারি ছিল এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন তার যে পার্সোনাল যে রুমটা ছিল সেই রুমে রেখে দেওয়া হতো।
আচ্ছা,
এবং এই এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরো অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত এবং ঘুম ভাঙত, মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত এবং তখন যখন সে ঘুম থেকে উঠে যেত এবং তখন সে ফিল করত যে এটা আসলে গেট থেকে আসতেছে না।
আচ্ছা,
এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো এবং সে যেটা করত যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটা খোলার চেষ্টা করত না, সে যেটা করত যে ঘুমিয়ে পড়ত এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করত যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিদুর ঢুকেছিল এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো, প্রায় ৬ মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন এবং সে যেটা ফিল করলেন, হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো, সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভিতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, ৬.৫ ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল।
আচ্ছা,
দ্যাট মিন্স এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখত, যখনই সে ঘুমাতে যেত রাতে তখনই দেখত যে কোন একটা কিছু ভিতর থেকে আলমারিটা নক করছে এবং যখনই সেটা খুলতে যেত দেখত যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটা চেহারা দেখা যেত না কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করত।
আচ্ছা,
তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারল না। সে যেটা বলল তার বাবাকে বলল এই ঘটনাগুলো এবং সে তার বাবা যেটা করলো তাকে বলল যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাব। তো এইভাবে তারা রুমটাকে এক্সচেঞ্জ করল এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই, আর বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে এবং যখন সে নকটা শুনতে পেল তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা গেটটা খুললো এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোন একটা রুমের, মানে আরেকটা একটা রুম, আর আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভেতরে কোন একটা রুম এবং সে যেটা করলো তার কাছে মনে হচ্ছিল যে কোন একটা কিছু হিপ্রোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভেতর আস্তে আস্তে হেঁটে চলল এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভেতরে সে বন্দী হয়ে গেল যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই। চারিদিকে তার আগুন জ্বলছে এবং সেটার মেঝেতে তাকে কোন কেউ একজন তার দুহাত এবং দুপা ছিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন এবং সবকিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো এবং সে বারবার তার ধর্মীয় ভাবে তাকে নিজেকে যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই, মানে আমি কোথায় আসলাম, এটা অচেনা পরিবেশ, এটা কোথায়। এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল এবং অনেক মাথার খুলি এবং মানুষের কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে।
আচ্ছা,
তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় একদিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দী অবস্থায় ছিল এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে, তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরল সেই জিনিসগুলো সবকিছু তার স্বপ্নে ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় একদিনের মতো ছিলাম, একদিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙল তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5-6 ঘন্টার একটা ব্যবধান।
আচ্ছা,
তখন সে বলল যে আমি তো, তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোন একটা জায়গায় মানে বন্দি ছিল এরকম কিছু একটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সে পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ধর্মীয় কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করল তখন তারা বলল যে আলমারিটা তাদের বাসার থেকে নিয়ে কোন একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটার যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে, এবং সে এরপরের দিন সেই কাজটাই করল এবং করার পরে সে যেটা চিন্তা করল যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যেয়ে আমি খোঁজ খবর নিব। কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল ওই দোকানটা ওখানে বন্ধ, মানে ওখানে কোনো দোকান নেই। মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বলল যে না এখানে এরকম একজন ছিল যে কিনে এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে সবকিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড অনেকক্ষণ পর্যন্ত আমরা কোনো মেসেজ পড়ি নাই, এবং এখন একটা মেসেজ পড়তেই হচ্ছে আমার কাছে, এবং আমি দেখতে পাচ্ছি যে পড়তেই হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন কিছু লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে রাকিবুল ইমতিয়াজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আমি টুইটার থেকে শুরু করছি। জাকি আল সাদ লিখেছেন যে অস্থির ঘটনা মেঘলা রাত। রাহুল আমিন আমাদের লিখেছেন আসাম থেকে ইন্ডিয়ার, এবং তিনি লিখেছেন যে বৃষ্টির পরশে ভূতফেম জমজমাট হচ্ছে। আর ডিজে স্যাম আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে তার মেসেজ পড়া হয় না। এস এম ইসলাম হৃদয় আমাদের সাথে আছেন বরিশাল থেকে শুনছেন তিনি। ইউএই থেকে শুনছেন তন্ময় আমাদের সাথে আছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রুবেল খান, এবং আমাদের সঙ্গে আছেন রফিকুল ইসলাম, এবং তিনি বলছেন প্রথম ঘটনাটা ভালো ছিল, আমি বড় ভক্ত যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, রফিকুল ইসলাম এটা লিখেছেন। রাহুল রয়ের আলিফের ঘটনা, ডক্টর আলিফের ঘটনাটা অনেক ভালো লেগেছে। এমডি আরিফুর রহমান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রাজীব, এছাড়াও বিশাল বৈরাগী রাজবীর আমাদের সঙ্গে আছেন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন কাজী শোয়েব, এছাড়াও এম এন আর নাইম, রুবেল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান, নাজমা ইসলাম সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন থাকার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি একইভাবে আমাদের যে পেজগুলো রয়েছে, যেমন রেডিও ফুটির যে পেজটা রয়েছে, সেই পেজে অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন, এবং আমি জানি যে আজকে অনেকেই কমেন্ট করবেন, কারণ আজকে আমাদের যে গেস্টরা তারা দে আর ভেরি স্পেশাল। অ্যান্ড আমি মনে করি যে এর চাইতে ভালো কিছু আর হতেই পারে না ভূতফেমে। সো এমডি শামীম আমাদের লিখেছেন আই লাভ ভূতফেম, আমাদের সাথে আছেন জাইন, আমাদের সাথে জেইন আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সাথে আছেন তাহসানি এহসান, এবং তিনি বলছেন যে আজকে ঈদ স্পেশাল এপিসোড তিনি তাই মনে করছেন। শাহতাজ খান সুমি আমাদের সাথে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান ফিজার, এছাড়াও তাসনিম হিমেল আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন প্রথম তিনি এই পেজে কমেন্ট করলেন। জানাত সারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অপূর্ব মিম, ফাহিমা সুলতানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিয়াজ হক, সৈয়ব আমাদের সাথে আছেন, মুক্তাদির হোসেন আমাদের সাথে আছেন, আশরাফ খান আমাদের সঙ্গে আছেন, এস এম মামুন রেজা আমাদের সঙ্গে আছেন। আমি চলে যাব আমাদের ভূত এফএম যে পেজটা সেখানে, এবং সেখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই এই মুহূর্তে আছেন, এবং এই পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhootfm.rasel, এবং এখানে আছেন আহমেদ জাবেদ জিয়া, এছাড়াও কাজী মজহারুল ইসলাম, ইস্তাইম আহমেদ সুমন, লাল নীল কাব্য, আর্য দাস আমাদের সঙ্গে আছেন, এছাড়াও অপসরী প্রিয়া, এছাড়াও আছেন ফারজানা আফরিন আমাদের সাথে আছেন, রিজু রায়হান, শাওন হুসাইন, সাইফুল ইসলাম নয়ন সহ আরও অনেকে। আমি বেশি কমেন্ট পড়তে পারছি না কারণ ঘটনা আরও অনেক আছে। আমি চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে, এবং আশা করছি যে তার দ্বিতীয় ঘটনাটা আপনাদের প্রথম ঘটনার মতোই অনেক 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 ভালো লাগবে। চলুন শুনি ঘটনাটি, আশা করছি এটাও অনেক কিছু আমাদের পাবো।
থ্যাংক ইউ রাসেল ভাই, সরি আমার ঠান্ডা লেগে আছে। যে ঘটনাটা দ্বিতীয় ঘটনাটা শেয়ার করবার আগে আমি আপনাকে আজকে শুরু থেকেই একটা ঘটনা, শুরু থেকেই ঘটনা শুরু হয়ে যায় ভূত ফেমে আসলে। প্যারেন্টসটা এখনো বাচ্চাই ভাবে, তো আমার নেক্সট ঘটনা বাবা রিলেটেড ঘটনা। আর এইটা বলবার আগে আমি আমার আগের ঘটনার একটা কথা একটু রিপিট করতে চাই। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার ঘটনাটা তার ভালো লেগেছে, কিন্তু একসাথে একটা মানুষ কিভাবে 12টা বা 10টা জিন পালতে পারে। আমি একটু জাস্ট রিপ্লাই দিতে চাই যে আমি তো আর এই ঘটনাটার আদলে ওই মুহূর্তে ছিলাম না, কিন্তু আমার পরিচিত এমন একজন আছেন যিনি আসলে এরকম জিন দ্বারা আক্রান্ত, যার তারা কোনো মানুষই মানে সাধারণ মানুষই চায় না যে জিনকে তার পাপে পুষতে হবে বা পালতে হবে বা কিছু একটা, তারা অ্যাটাক করে বলেই তাদের মানে বাধ্যতা আর কি। তো যাকে দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, রাসেল ভাই আপনার মনোযোগটা বেশি কাম্য আমার।
হ্যাঁ,
দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমারই একজন রোগীর ঘটনা।
আচ্ছা,
তার বাবার ঘটনা।
রোগী উনি আসলে একজন ইঞ্জিনিয়ার, উনি এখন বর্তমানে সৌদি আরব আছেন এবং সৌদি আরব থেকে রিসেন্টলি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন এবং আমাকে বাংলাদেশে থাকতেই শেয়ার করতে চেয়েছিলেন কিন্তু সামহাও তিনি চাননি বা পারেননি। তো এখন যেহেতু শেয়ার করেছে খুব রিসেন্টলি আমি সেই জন্যই রিসার্চ আসতে করেছি আমি আসব। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে 2007 সালে এবং মার্চের দফন করে ফেলেন। তখন ওনার গাড়ির ভেতর থেকে বলছে যে আপনি আপনি কে যান এখান থেকে যান সরেন, যে আপনার আপনি বলার কে লাস্টার কথা ভয় লাগতে থাকে একটা পর্যায়ে। তো পেছন থেকে একটা গাড়ি দেখে হঠাৎ করে, তো গাড়িটা দেখে যে তাদের পাশে এসে থামে এবং খুব আশ্বস্ত ফিল করে, তাদের যে গাড়িতে সবচেয়ে বেশি পুরুষ মানুষ ঢুকেছিল সাতজন ওই গাড়িটা তাদের সামনে আসে, তাদের পেছনে ছিল ওটা, তাদের ভাগ্যক্রমে গাড়িটা তাদের কাছে চলে আসে এবং ব্যাটারি সাপোর্ট নিয়ে গাড়িটাই স্টার্ট দেয়। তো একটা পর্যায়ে ওয়াশরুমের জন্য তাদের 5 কিলোমিটার থামতে হয়, গাড়িটা নিয়ে থামে। তো থামার ওই অবস্থায় যেরকম ছিল লাশ সেরকম তারা সবাই নামে গাড়ি থেকে, আবার উঠে উঠতে যেয়ে দেখে যে তাদের ওই কফিনটা থেকে ঢাকনাটা সরানো এবং তার বাবার মাথার গিটটা পুরাটা খোলা, ফেসটা পুরো ভিজিবল। এটা তো তাদের কাছে একদম আর নর্মাল লাগতে থাকে, যত তাড়াতাড়ি যশোর চাও তত যত যত তাড়াতাড়ি যশোর যেতে পারো এবং সবচেয়ে রং ডিসিশন যশোর চলে আসা। তো তারা কোনোভাবে মাথাটার মধ্যে কাফনের কাপড়টা পেঁচিয়ে ঢাকনাটা লাগে যশোর রওনা দেয়। যশোরে পৌঁছানোর পর দেখে যেই জায়গায় তার বাবার কবর দেওয়ার কথা রাসেল ভাই, সেই জায়গাটা একটু লো ল্যান্ড এরিয়া, তাদের নিজস্ব বাজে বাড়ি গোরস্থান, পুরাটা পানি দিয়ে ভরে গেছে, কবর আর দেওয়া যাবে না, পুরা কবরের ভিতরে পানি পড়া। তার ফুপাতো ভাই বলতে থাকে যে আসলে এটা বাদ দেন তারেক ভাই, আপনি আমাদের কবরস্থানে চলেন। তাদের ফুপাতো ভাই মানে ফুপাতো দাদার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে, তো চলেন। ওই মুহূর্তে সকাল 7টার দিকে তারা ওই কবরস্থানে ব্যাক করে, আসলে কবর দেওয়া শেষ হয়, ওখানে আবার নতুন করে কবর খোঁড়া হয়। কবর খুঁড়তে তারা সকাল 9টা, বৃষ্টি তখনও পড়ছে উপরে, তখন সামিয়ানা টাঙিয়ে নিয়েছিল, কবর দেওয়া হয়। কবর দেওয়া শেষ হয়, শেষ হওয়ার পর মুনাজাত হয়, মুনাজাতের সময় একটা লোক তারেক ভাইকে নক করে, হাত ধরে বলে কি ব্যাপার, বলেছিলাম না আপনারে যশোর যেতে না, এই জায়গায় কবর দিতে, এই জায়গায় তো সেই নিয়ে আসলেন, এটা বলে লোকটা চলে যায়।
আচ্ছা আচ্ছা,
এইটা শোনার পর আসিল ভাই এই কথাটা তিনি আর কাউকে কখনো বলেনি, আমাকেই বলেছেন লাস্ট, যে আমি লাস্ট এই লোকটার এই কথাটা শুনি যে বলেছিলাম তো যে যশোর যায় না এখানে কবর দেয়, সেই ব্যাক করে এখানে কবর দেওয়া হলো। তো এইটার পরবর্তী সময় আর জানার চেষ্টা করেন নাই যে আসলে কেন ওই লোকটা আসছিল বা কেন ওই কথাটা বলছিল। এট দ্য এন্ড অফ দ্য ডে কবরটা রাসেল ভাই তার গ্রামের বাড়িতে ওই যে জায়গায় আটকে ছিল সেই জায়গায় পেয়েছে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমি আবারও ফিরে আসবো, তার আগে একটু যেটা করবো সেই জায়গায় ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও এখনই ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন ফর ইউ ফুড রেডিও ফ্যাম এন্ড ডু ফুড থিং।
বাসে ভিড়ে গা ঘেসে, না না না,
সিএনজি যাবেন নাকি বাবা?
আপনি কি সাজ্জাদ?
না,
এই যে আমি সাজ্জাদ।
ও, ওঠেন স্যার।
আরে কিন্তু কেমন করে?
আপা ওভাই অ্যাপ ডাউনলোড করে রিকোয়েস্ট পাঠান, আপনাকেও পৌঁছে দেব।
শহর জুড়ে নির্ঝঞ্ঝাট যাতায়াত করতে ডাউনলোড করুন ওভাই অ্যাপ, ওভাই পৌঁছে দেব।
সময় রাত 12:57, আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড এফএম এ, এবং এই মুহূর্তে কোনো কথা না বলে আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে। আজকে আমরা শো শুরু করার আগে, ইফতারের আগে এবং পরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, হ্যাঁ বৃষ্টি হয়েছে এবং সেজন্য সব জায়গা বেশ ঠান্ডা ঠান্ডা, রাইট? তো বাবু ভাই আপনার কাছে এরকম একটা চমৎকার সময়ে আপনারা সবাই একসাথে এসেছেন এবং আমি আজকে ভাবছিলাম যে এটা খুব ডিফিকাল্ট হবে আজকে সবার জন্য, বাট সবাই মোটামুটি,
হ্যাঁ মানে আসলে কোইনসিডেন্টলি অনেক কিছু মিলে গেছে আসলে।
হ্যাঁ হ্যাঁ সেটাই তো। যাই হোক আমরা চলে যাই আপনার দ্বিতীয় ঘটনায়।
ওকে রাসেল ভাই, আমি শুরু করার আগে থ্যাংক ইউ দিতে চাই আমাদের লতিফুল ইসলাম শিবলি ভাই।
জি,
উনি কবি লেখক আর কি বলবো ওনাকে, কি নাই শিবলি ভাই শুনছেন?
Oh, thank you so much
for listening,
Shibli bhai. Thank you so much for being with us. এবং আশা করছি আপনি এনজয় করছেন। চলো যাই ঘটনায়। বাবু ভাই, আপনার আশা করছি যে বাবু ভাই এখন আর যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের প্রথম ঘটনার মতো অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি তার ঘটনা।
আমি যে কাহিনীটা এখন বলবো এটা মেজবা ভাইয়ের কাহিনী। উনি একজন পেশা একজন চিকিৎসক। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, তারপর এখন বাংলাদেশে প্র্যাকটিস করছেন। সঙ্গত কারণে উনার হসপিটালের নাম বললাম না আমি কোথায় আছেন উনি, এবং উনি একজন মানে প্রফেসর আর কি। যাই হোক আমি কাহিনীটা বলি, এটা হচ্ছে ওনার ইয়াং এজের কাহিনী, যখন উনি এমনি জাস্ট মেডিকেল ডাক্তার হয়ে মানে জয়েন করেছিলেন আর কি। তখনকার সময় ওনার সাথে ওনার ওয়াইফ যে ভাবি, উনিও ছিলেন আপনার একই পেশায় ছিলেন, এবং উনি তখন ডাক্তারি পাশ করে উনি তখন চলে যান সরকারি একটা মানে সরকারি ইসে জয়েন করেন আর কি মেডিকেল টিমে। এবং ওনার পোস্টিং ছিল তখন কক্সবাজারের আশেপাশে কোনো একটা জায়গায়, এবং মেজবা ভাই ছিলেন তখন ঢাকায়, এবং উনি থাকতেন ভাবির সাথে, প্রায় ডিটাচ থাকতে হতো এই কারণে পেশার কারণে। তো একদিন যেটা হলো যে উনি তখন সময় হচ্ছে আপনার একটা নিম্নচাপ হয়েছে আর কি সাগরে। এই নিম্নচাপের সময় ভাবির কাছ থেকে উনি মেসেজ পান যে ওখানে আছেন, এবং ঝড়টা সম্ভবত এটা নিম্নচাপটা মেবি এটা হ্যারিকেন আসতে পারে এবং মোস্ট প্রবাবলি ওই অঞ্চলে আঘাত করতে পারে মেবি, এরকম একটা কাহিনী শুনে নিম্নচাপ তো অনুসম্ভয়ঙ্কর। তো ওনারা যেহেতু নিউলি ম্যারিড ছিলেন এবং ওনাদের দুজনের বেশ মানে একটা লং টাইম ফ্রেন্ডশিপ ছিল, তারপর বিয়ে করেন, ওরা খুব অ্যাটাচড একজন একজনের প্রতি। তো ওই সময়টা মোবাইলের যুগ না, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি স্ট্রং হয়নি আর কি। তো উনি শুনতে পেয়ে উনি খুব টেন্স ছিল আর কি, এই মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোথাও আছে, এবং খুব টেন্সড অবস্থায় ছিল। তো ওনার মন সবসময় ভাবির কাছেই পড়ে থাকতো। তো এরকম একটা সময় কি হয় যে ঝড় বৃষ্টি বেশ বাড়ে আর কি, বাড়ে। তো ওনার ইচ্ছা হয় যে উনি চলে যাবেন ভাবির কাছে। তো যেরকম ভাবে চিন্তা করেছেন উনি ওই গাড়ি নিয়ে রওনা দেন আর কি। তো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যান ড্রাইভ করে, খুব নর্মালি হালকা বৃষ্টি ছিল তখন, এই অবস্থায় উনি চলে যান ঢাকা থেকে চিটাগং। এবং নিম্নচাপ হলে যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে বৃষ্টিটা কিন্তু মানে একসাথে আসে না, ঝিরঝির ঝিরঝির করে পড়তে থাকে। তো এরকম অবস্থা হয় যখন চিটাগং থেকে উনি যায়, তখন অলরেডি ধরেন উনি রওনা দিয়েছিলেন দিনের বেলায় আর কি, দুপুরের দিকে বা সামথিং। তো যখন কক্সবাজারের দিকে যাওয়া শুরু করেন তখন অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। উনি ড্রাইভ করে যাচ্ছেন তো বলছে যে বৃষ্টির তোড়টাও একটু বেশি বেড়ে গেছে তখন, লাইক গাস্টি উইন্ডের সাথে আসতেছে পানিগুলো। তো এরকম একটা অবস্থা, আবার থেমে যায়, আবার চলে চলতেছে। তো বলতেছে যে একটা সময় বেশ গভীর রাত হয়ে গেছে রাস্তার মধ্যে। তো যাচ্ছে যাচ্ছে, তো যে জায়গাটা উনি গেছে রাস্তায় সেই জায়গাটা বলে আশেপাশে কোনো দোকানপাট কিছু নাই, দুই পাশে মনে হচ্ছে যে লাইক খোলা মাঠের মতো, কিন্তু গাছগাছালি আছে, একটু জঙ্গল টাইপের। এরকম একটা জায়গায় ওনার গাড়িটা হঠাৎ করে কাশি দেয়, মানে লাইক ইঞ্জিনটা কেটে দুই তিনবার ঝাঁকি দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো উনি ইগনিশন দেয়, গাড়ি আবার স্টার্ট হয়, আবার যায়, আবার একটু পর কাশি দিয়ে বন্ধ হয়ে যায়। এবং একবার এরকম গাড়ি বন্ধ হয়, আর উনি বারবার ইগনিশন দিচ্ছেন, গাড়ি আর স্টার্ট হয় না। এবং বারবার ইগনিশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাটারিও ই হচ্ছে। তো উনি খুব ই হয়ে যায়, তো উনি গাড়ি স্টপ করে চিন্তা করে যে নামবো কিনা, বৃষ্টি তো হচ্ছে, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছে গাড়ির ভিতরে, এবং এই কারণে যেটা হচ্ছে যে গাড়ির ভিতরে জাস্ট আপনার ফগি হয়ে যাচ্ছে, গ্লাস ক্লাস ঘেমে যাচ্ছে। তো উনি চিন্তা করে বসে থাকার তো মানে নেই, গাড়িটা আমি এখন আকাশে সরাতে হবে, কারণ রাতের বেলা যদি হঠাৎ করে বাস ট্রাক কিছু একটা আসে সমস্যা হবে। তো উনি মানে কোন চিন্তা ভাবনা না করে রাস্তা ধরে বেরোতে হবে, গাড়ি ঠেলে অ্যাটলিস্ট রাস্তার পাশে আগে রাখতে হবে। উনি নেমে অনেক কষ্টে এক হাতে স্টিয়ারিং ধরে, এক হাতে রাস্তার মানে ই ধরে ঠেলে 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 গাড়িটাকে জাস্ট পাশে নামায় রাস্তার, সব শোল্ডারে নামায় রাস্তার, নামায় উনি ওখানে গাড়ির ভিতরে আবার ঢুকে দেখে পুরাই ভিজে গেছে। উনি চিন্তা করতে থাকে যে এখন কি করবেন, বসে থেকে কিছু হবে বা সামনে কি কোনো গ্যাস স্টেশন আছে, বাংলাদেশে তো পেট্রোল পাম্প পাওয়া খুব কঠিন, ওই সময় নেভিগেশনও ছিল না, যে ম্যাপটাও ছিল না গুগল কোথায় কি আছে। যাই হোক উনি এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পড়ে, নেমে গাড়িটাকে লক করে নক করে হাঁটা শুরু করে। তো যখন হাঁটতেছে হাঁটতেছে রাসেল ভাই বেশ খানিকটা মেন রোড রাস্তা ধরেই হাঁটতেছে উনি, হাঁটতে তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হয় যে ঝোপের মধ্যে কি জানি একটা বেশ মনে হচ্ছে যে ঝোপটাকে আলোড়ন করতেছে। এই পর্যায়ে উনি দেখে যে দুই তিনটা হাতি মতো বের হয়ে রাস্তায় আসছে, এবং ওইটা দেখে উনি বেশ ভয় পেয়ে করে কি যে হাতিগুলার মানে থেমে যায় এবং হাতিগুলা ওনার উপস্থিতি বুঝে ফেলে অন্তকালে এবং মানে ইটস লাইক চার্জ করার মতো না কিন্তু হাতিগুলো অন্য দিকে আসে। উনি করে কি ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে মানে দিক বিদিক শূন্য দৌড় দেয়, প্রচন্ড ভয় পেয়ে যায়। ও শহরের মানুষ এগুলোর সাথে নিউজড না, হাতি চার্জ করলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো দৌড়াইতে 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 উনি মানে খুব মানে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। একটা জায়গায় উনি পৌঁছায়, ওই জায়গায় যেটা একটা বিশাল একটা গাছের মতো, গাছটা বেশ আপনার ছড়ায় আছে বিশাল, এবং গাছের নিচে উনি পিছনে হাতি টাতি কিছু দেখেন না। তো ওখানে দেখেন যে একটু আলোর মতো আছে, কি ব্যাপার আলো আগুন, একটু ভয় পায় বা চিন্তা করে কেউ আছে নাকি। তো ওইখানে যে দেখে যে একটা মানুষ বসা, মানুষটা হচ্ছে আগুন একটা জ্বালাইছে গাছের নিচে, বৃষ্টির পানি ওরকম পড়তেছে ওই জায়গাটা, একটা মানে হলুদ গেরুয়া টাইপের একটা ই পরা, এই মানুষটার শীর্ণ শরীর, পুরা হাড় জিজিরে শরীর, চুলটাকে মানে একটা জটের মতো করে বাঁধা পিছনে বসে আছে। তো উনি যখন যায় ওনাকে বলে যে কাছে আয়, কাছে আয়, যখন বলে উনি দেখে যে এরকম একটা হাড় জিজিরে মানুষের কণ্ঠস্বর এত হাস্কি, এত মানে মানে এত বেজ গলায় থাকার কথা না, মনে হচ্ছে বুকের ভেতর থেকে বেজ বেরোচ্ছে, এভাবে ওনাকে বলে কাছে আয়। তো উনি থতমত খেয়ে যায়, তো উনি কাছে যায়, হেঁটে যায় সামনে, যে বলে যা আপনি কে, কি অবস্থা? তো বলে আমার কথা শুনে কাজ নাই, তুই এখানে আসছিস কি জন্য? তো উনি বলতেছে যে আমি তো রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আর আপনি তুই তুই করে বলতেছেন কেন? তখন বলতেছে যে আমি তুই তুই করে বলতেছি না, এই টাকাটা আমার, এই মানে এই এলাকায় টেরিটরি আমার। হ্যাঁ, তুই যে এখানে আসছিস, তুই তো এখানে অনেক রকম সমস্যায় পড়বি, এবং সমস্যাটা আমি তোকে তৈরি করবো, কারণ তোকে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি অনেকদিন এখানে আটকে আছি আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। উনি বলে তোমাকে মুক্ত করার জন্য একটু থতমত খায়, এবং আগুনটা আস্তে আস্তে নিবু নিবু হচ্ছে, তখন লোকটার সামনে যেটা আগুনের মতো আছে, এবং এক পর্যায়ে দেখে যে দমকা বাতাসে আগুনটা নিভে যায়। তো নিভে যায় আগুনের যে ছাই থেকে জাস্ট লোকটার চেহারা বা অবয়ব একটু দেখতে পারতেছে সেরকম না, উনার বেশ ভয় লাগা শুরু করে। আবার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি ওখান থেকে নড়তেও পারতেছে না, লাইক ওনার ফিট গুলা পা মাটির সাথে সিল্ড হয়ে গেছে এরকম। তো উনাকে বলতে থাকে, এবং উনার কিন্তু মন থেকে তখনও কোন মানে দোয়াদুরুর টাইপের কিছু আসে নাই, কারণ উনি এই জিনিসগুলো নিয়ে চর্চা কখনো করতেন না। তো উনি বসে আছে, ওই লোকটা বলতেছে যে আমাকে এখানে অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, এই যে গাছ দেখছিস, গাছ থেকে এত কদম দূরে আমার কঙ্কাল আছে, তুই এই কঙ্কাল উঠাবি, তারপর তোর এখান থেকে ছাড়া পাবি, এর আগে পাবি না।
আচ্ছা,
এরকম একটা বলে। তো উনি থতমত খেয়ে প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে উনি মানে বাকরুদ্ধ হয়ে যায়, এবং মনের মধ্যে মানে আপনার তার ভিতরে শিশির পড়তে থাকে, এবং সে একটু কয়েকবার যখন গ্লেন্স করে মানে চোখ মানে বুঝে খুলে, তখন দেখে যে লোকটাও নাই ওখানে, এবং উনি খুব মানে বলার মতো না এরকম একটা ভয় পায়, বাট নড়তেও পারতেছে না। তো এই পর্যায়ে যেটা হয়, রাসেল ভাই উনি হঠাৎ করে ওনার নিজের চিন্তাটা করে যে আমি এখানে আটকে আছি, আমাকে কে বাঁচাবে? তখন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করে, হ্যাঁ, মনের অদান্তে, এবং যতটুকু যা পারে উনি মানে লাইক দোয়া পড়ার চিন্তা ভাবনা সেটা ওনার মুখে মনের মধ্যে আসে, এবং আসার পরে উনি কিছুটা পড়ে যতটুকু পারে, এবং মনে হয় যে ওনার হঠাৎ করে কোথা থেকে সাহস ফিরে আসছে, এবং উনি ওই জায়গা থেকে ঝেড়ে একটা দৌড় দেয়, এই বৃষ্টি বাদলা মারায় পুরা, দৌড়াতে থাকে দৌড়াতে থাকে দৌড়াতে থেকে উনি আবার সেই মেন রাস্তায় এসে পড়ে, এবং রাস্তা ধরেও দৌড়াতে থাকে, এবং দৌড়ায় এক পর্যায়ে যে উনি সামনে যায়, সামনে যেয়ে দেখে একটা বন্ধ পেট্রোল পাম্প, যেটা বন্ধ হয়ে আছে, কি লাইট টাইট নেই, ওখানে যে উনি ওই গেটের মধ্যে দুধ ডার কিলাইতে থাকে। তো এর পাশ থেকে দেখা যাচ্ছে মানুষজন কিছু বের হয়, দুজন কি হয়েছে, কে আপনি? বলছে যে এরকম আমার গাড়ি আটকে আছে, এরকম এরকম টাইনি। তো তারা বলে বসেন, ভিতরে বসতে দেয়। তো বলে যে আমি এরকম এখান থেকে আর আসছি। বলে আরে বাপরা, আপনি তো এখানকার এই যে কাপালিকের ইসে পড়ছিলেন। বলে হ্যাঁ, এই কাপালিক অনেক ভয়ঙ্কর একটা কাপালিক ছিল, এবং তখনকার সময় এখানকার যিনি ছিলেন মানে একজন হুজুর যিনি এখানে থাকতেন, তিনি তাকে মানে শাস্তি দিয়ে এরকম মানুষ বলি দিত হত্যা করতে জন্য, তাকে ই করে তাকে মাটিতে কবর দিয়ে দিয়েছিল আর কি তখন, এবং তাকে বলে দিয়েছিল যে এটা মুক্ত হবে না এখান থেকে, মানে এটাকে যেন কেউ না সরায় ওর কবরটা এখান থেকে, মাটিতে থেকে যেটুকু না উঠায়।
আচ্ছা,
তা আপনি এরকম একটা জায়গায় পড়ছিলেন এরকম বলে। তো উনি ওখানে পরবর্তীতে উনি সকাল পর্যন্ত ওখানেই থাকেন, এবং দিনের বেলা উনি আস্তে ধীরে ওই গাড়ি নিয়ে আসেন, এবং পরবর্তীতে উনার অনেক জ্বর টর হয়, অসুস্থ, ডাক্তার মানুষ পরে সেরে যায়, এবং এরপর থেকে উনি এখন একদম পুরোপুরি একজন মানে বিশ্বাসী মানুষ, এবং সে মানে ধর্মকর্ম পুরোই পালন করেন উনি এখন।
অলরাইট,
তো আমরা তিনজনের ঘটনা শুনলাম এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরো দুজন গেস্ট আছেন এবং আমরা মোটামুটি আজকে যেটা করবো সেটা একটা ছোট্ট অডিও ক্লিপ প্লে করবো এবং তারপরে দুজন গেস্টকে নিয়ে আমরা ঢুকবো। থ্যাংক ইউ ভেরি মাচ তিনজনকেই, আলিফ এবং ফারনান এবং বাবু ভাই তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আপনারা এসছেন সেটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা একসাথে এসছেন এবং একসাথে এরকম একটা চমৎকার এপিসোড আমরা উপহার দিতে পারছি সবাইকে অ্যান্ড আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাচ্ছি এবং তারপরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করব যে আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড জু ফুর্তি।
বাসের ভিড়ে গা ঘেসে না না না
এই সিএনজি যাবেন নাকি বাবা?
আপনি কি সাজ্জাদ?
না,
এই যে আমি সাজ্জাদ।
ও ওঠেন স্যার।
আরে কিন্তু কেমন করে?
আপা ও ভাই অ্যাপ ডাউনলোড করে রিকোয়েস্ট পাঠান, আপনাকেও পৌঁছে দেবো।
শহর জুড়ে নির্ঝঞ্ঝাট যাতায়াত করতে ডাউনলোড করুন ও ভাই অ্যাপ। ও ভাই পৌঁছে দেব। Face it, face it. Radio Money Footy. Radio Footy. Foot FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, জানি আপনি সবসময় ভালো মানুষের দলেই থাকেন। একই সাথে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাই, ডক্টর আলিফ তথা বাবু ভাইকে। আমি ইমন, প্রবাসী মালদ্বীপ, একটি রিসোর্টে জব করছি। রাসেল ভাই আজকে আমি একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে, এটি একটি মালদ্বীপ রিসোর্টের ঘটনা। যে রিসোর্টে জব করছি এটি সেখানকার ঘটনা না, এটি আমার রিসোর্টের পাশের একটি রিসোর্টের ঘটনা। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এই ঘটনাটি শুনতে পাই, বাস্তব এবং সত্য ঘটনা। যদিও আমি ভূত এফএম শুরু থেকেই শুনি কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ঘটনাগুলো শেয়ার করতে পারি না। এই ঘটনাটি আনুমানিক 2007 তখনকার ঘটনা। ঘটনার প্রেক্ষিতে ও রিসোর্ট পরিচিতি সমস্যার কারণে আমি রিসোর্টের পরিচিতিটা এখন দিচ্ছি না। এটি একটি রিসোর্ট নাইট গার্ডের ঘটনা। এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে শুনতে পাওয়া, যদিও সে আগে ওই রিসোর্টে জব করতেন, এখন আমি এবং আমার বন্ধু একই রিসোর্টে জব করছি। তো আর দেরি নয়, ঘটনাটি শুরু করছি। রিসোর্ট নাইট গার্ড প্রতিদিনের মতো তার টর্চ লাইট এবং যাবতীয় কিছু নিয়ে তার ডিউটি শুরু করলেন যথারীতি। তখন আনুমানিক রাত 2 থেকে 2:30 মতো। তখন তিনি জেটি থেকে বের হয়ে বীচ দিয়ে হাঁটা শুরু করলেন। তো আগেই বলা যাক যে বীচ এবং ওয়াটার বিলার যে জেটি, বীচ থেকে ওয়াটার বিলার যাইতে যে জেটি পড়ে সেখানে একটা মুর পড়ে, সেই মুরের মধ্যে একটি বট গাছ আছে। এদেশে এই গাছটাকে কি গাছ বলে আমার সঠিক জানা নাই, তবে আমি বট গাছই উল্লেখ করছি। অনেক বড় একটি গাছ, অনেক পুরাতন একটি গাছ। কথিত আছে সেখানে অনেক অলৌকিক জিনিস, অনেক কিছু দেখা যায়। রীতিমতো নাইট গার্ড সেই বীচ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, তো দূর থেকে উনি হঠাৎ দেখতে পায় সেই গাছের মধ্যে একটি বড় শেড দেখতে পায় চাঁদের আলোতে। তখন তিনি তার হাতে টর্চ লাইটটা ওই দিকে লাইটটা দেয়। তো দেওয়ার পরে দেখে যে সেখানে একটি বড় শেড, ভৌতিক আকৃতির একটি মহিলা, এক পা এক ডালে এবং আরেকটি পা অন্য প্রান্তের আরেকটি ডালে দিয়ে দাঁড়িয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারা করছে যে তুই এদিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। এই দেখে সে রীতিমতো ঘাবড়ে যায় এবং সেখান থেকে দূরে চলে আসে। সে রাতে আর ওর ডিউটি করে না এবং সকালবেলা বিস্তারিত এচোর অফিসে জানায় এবং সে নাইট ডিউটি করতে নারাজ এবং সেই ডিউটি করবে না বলে সিদ্ধান্ত জানায়। তখন রীতিমতো টেনশনে পড়ে যায় এই ঘটনা। তারপর নাইট ডিউটি কাকে দেয়া যায়, কে যাবে সেখানে, সবাই খুব ভয় পেয়ে যায় বিষয়টা শুনে। তারপরে খোঁজাখুঁজি করে একজন লোক বের করে, সেও বাঙালি বাংলাদেশি, সে সিদ্ধান্ত নেয় যে আমি ডিউটি করবো, আমি সব ভয় পাই না। তো রীতিমতো সে তাকে অনেক কন্ডিশন দেওয়া হয় যে তুমি যদি ডিউটি করো তাহলে তোমাকে এই ধরনের ফেসিলিটি দেওয়া হবে, সমস্যা নাই। তো তিনি সেই ফেসিলিটি দেখে খুব ভালোই লাগলো, তখন তিনি তার রীতিমতো লাইট, টর্চ লাইট এবং এভরিথিং নিয়ে ডিউটিতে চলে যায়। রাত্র আনুমানিক দুইটা একটা হয়ে যায়, এক দুইটা এরকম সময় তিনি দেখতে পায় যে না কোনো সমস্যা নাই, ডিউটি করতে থাকে। তো এক সময় তিনি সেই দিয়ে হাঁটতে হাঁটতে ওই মোড়ে চলে যায়, গাছের নিচে যায়, কিছু দেখতে পায় না। তারপরে তিনি ক্রস করে, মোড়টা ক্রস করে ওয়াটার ভিলার এদিকে চলে যায়, ওয়াটার ভিলার সবকিছু চেক টেক করে আবার যখন রিটার্ন ব্যাক করবে তখন তিনি চোখে পড়ে সেই ভুতুরি মেয়েটাকে, মহিলাটাকে, সে দুপা দুদিকে দুই ডালে দিয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারায় বলতেছে যে তুই দিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। কিন্তু সে এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় আসা সম্ভব না, যেহেতু সে ওয়াটার ভিলার জেটিতে ছিল, কারণ সে মোড় ক্রস করে আসতে হবে বিচ বা অন্য কোন রাস্তা দিয়ে সে রিসোর্টে প্রবেশ করতে হবে। তাকে পরে যায়, তারপরে সে খুব দ্রুত কি করবে এখন না বুঝে সে খুব দৌড় লাগায়। তো দৌড় দেওয়ার পরে সেই ওয়াটার ভিলার যেটি অতিক্রম করে মোড়ে আসতে না আসতেই তার লাইটটা কোথায় পড়ে যায়, সে আর দৌড়ে মানে হুঁশিয়ার নেই। তারপরে সে দৌড়াদৌড়ি করতে অন্ধকারের মধ্যে চলে যায়। তারপরে সে একটু ইয়ে পায় যে তাকে একটা জোরে থাপ্পড় মারা হয়, সে মাটিতে পড়ে যায়। তারপরে সে সেন্সলেস হয়ে যায়, কিছু বলতে পারে না। সকালবেলা অন্য সব মানুষ ডিউটিতে যাওয়ার সময়কে দেখতে পায় এবং নিয়ে আসে, চোরও পিষে দেখায়, রুমে রাখে এবং রীতিমতো তার গায়ে অনেক জ্বর চলে আসে, চেহারা কালো হয়ে যায়, খুব জ্বর আসে ওর। তারপরে থেকে 10 দিনের মতো ওকে ট্রিটমেন্ট করা হয় কিন্তু সে সুস্থ হয় না। তারপরে বাংলাদেশে খবর তো অবশ্যই দেওয়া হয়েছিল, তারপরে বাংলাদেশে এক কবিরাজ ধরা হয়। তো ওই কবিরাজ কন্ডিশন দেয় যে একটি একদামে খাসি কিনতে হবে এবং সে খাসিটাকে এক কুবি জবাই করতে হবে, তারপরে সে সুস্থ হবে। তবে কন্ডিশন একটা, তাকে সেই রিসোর্টে রাখা যাবে না, ওখানে থাকলে তার ক্ষতি হবে। তারপরে যথারীতি সেই কবিরাজের শর্ত অনুযায়ী সবকিছু করা হয়। তারপরে তিনি বাংলাদেশে চলে যায়, এখনো উনি বাংলাদেশে আছে, উনি আর ওই রিসোর্টে ব্যাক করতে পারেনি। তো এই ছিল ঘটনা রাসেল ভাই, যদি আমার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচার করবেন। এবং আমি যে রিসোর্টে আছি সেই রিসোর্টটা একটা কবরস্থানের মধ্যে আগে ছিল, এখন সে কবরস্থান ভেঙে নতুন রিসোর্ট গড়া হয়েছে। আর অনেক ঘটনা আমার রিসোর্টেরও আছে, আমার বস ওনাদের মাধ্যমে আমি শোনা, অবশ্যই আমি চেষ্টা করবো সেই ঘটনাগুলা প্রচার করার জন্য, আপনাদের কাছে পাঠানোর জন্য। ভালো থাকবেন।
মরহবা মরহবা শারসিয়া মে মরহবা, মরহবা মরহবা শারে রমজান মরহবা।
রেডিও ফুর্তি 88 FM, face it, face it, radio money forty, radio forty,
put FM, the night comes alive, bishash korana korata, apnar bepar.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:16, শুনছেন রেডিও ফুটের FM, আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে এই মুহূর্তে আরো দুজন নতুন অতিথি এসে যোগ দিয়েছেন। আমি একটু শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব যে আমি অনেকক্ষণ ধরে, তো আমি জানি না যে আপনাদের এটা কেমন লাগলো, আমি অনেকক্ষণ ধরেই কোনো কমেন্ট টমেন্ট পড়ছি না, তো আমি একটু কমেন্ট পড়ে ফেলি এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি রিফাত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবির, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহ পরান সৌদি আরব থেকে তিনি শুনছেন, শাকিল পারাভি আমাদের সাথে আছেন এবং সুইজারল্যান্ড থেকে তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হুমা হামিমুর রহমান আমাদের সাথে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি এমডি আরিফুর রহমান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি ফারহান সাদিক ফাহিম, এছাড়াও আমাদের সাথে আছেন এই মুহূর্তে মেহেদি হাসান, জারিফ আলম, এম এন আর নাইম, রকিবুল ইমতিয়াজ তামিমুল ইসলাম, তানজিম আহমেদ তমাল, সিয়ামুর রহমান সহ আরো অনেকে আমাদের সঙ্গে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ভিডিও ফুটি যে পেজটা, সেখানেও অনেকে এসে যোগ দিয়েছেন। এবং আমি যদি কিছু পড়ি, কিছু কমেন্ট যদি পড়ে ফেলি, তাহলে দেখতে পাবো যে পরাগ মন্ডল আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। মোহাম্মদ আলহাজ আলী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন জিসান আহমেদ সকাল, এছাড়াও সাদিয়া সুলতানা রুইচি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন জিবরান আলম, প্রসেনজিৎ দেবনাথ আমাদের সাথে আছেন, রাব্বি সরকার আমাদের সাথে আছেন, ধ্রুবতারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইসরাত রথি, এস কে শান্ত, মোহাম্মদ ফাহিদ হুসাইন আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি ইজাজ আহমেদ, প্রসেনজিৎ দেবনাথ, জনি খান, জনি আকরাম সহ আরো অনেকে। আমাদের যে ভিডিও ফুর্তির পেজ আছে সেখানেও দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা, তাদের মধ্যে মারুফ শুভ, এছাড়াও ঝিনাইদা থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তারেক ভুঁইয়া, এছাড়াও মিলাদ জয় আমাদের সাথে আছেন, ফজলে তাওহিদ হিমু আমাদের সাথে আছেন, রাজ আরজে মামুন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নুরুল হুদা, এছাড়াও আছেন আমাদের সঙ্গে অমিল মিলন সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমাদের আরো একবার বলে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radiofurti.fm, which is bhfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আমাদের দুটো ইমেল অ্যাড্রেস রয়েছে, আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমাদের টুইটারের যে অ্যাকাউন্ট সেটাতে আপনারা চাইলে আমাদের টুইটারের পোস্টও দেখতে পারেন এবং সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের চলে যান russell_bhutfm, তাহলে পেয়ে যাবেন। আমরা চলে যাব এখন আমাদের ঘটনায়। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে একটা ইমেইল রয়েছে, সেই ইমেইলটা আমি একটু আসলে পড়ে শুনতে চাই আপনাদেরকে, যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ মনেম শাহরিয়া সূর্য, আমি নীলফামারি জেলার সৈয়দপুর এলাকায় থাকি। আমি ভূত এফএমের একজন নিউ অ্যান্ড রেগুলার লিসেনার। আমি 2 বছর ধরে ভূত এফএম শুনছি। ঘটনাটি আমি একজন আপুর কাছ থেকে সংগ্রহ করেছি, ঘটনাটিও তার সাথেই ঘটেছে। আমি তার নাম উল্লেখ করছি না, যে আমায় ঘটনাটি বলেছে আমি তার ভরসাতেই বলি, তবে হয়তো শুনতে বেশি ভালো লাগবে, তার ভাষাতেই বলি হবে। হ্যাঁ, তার ভাষাতেই বলি। ওকে, তো আমি পড়ছি ঘটনাটি, কোথাও কোথাও বিশ্বাসযোগ্য, কোথাও কোথাও বিশেষ অযোগ্য, কিন্তু মানে তারপরেও ঘটনাটি পাঠিয়েছেন এবং আমি জানি না যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আমার কাছে ভালো লেগেছে পড়ে, তো যেভাবে মানে লিখেছেন সেভাবে পড়ছি। আমি তখন একটি গভর্নমেন্ট চাকরি করি, আমাকে তাই প্রতিটা দিনই ব্যস্ত রাস্তায় রিক্সা করে যাতায়াত করতে হয়। দিনের মতো সেদিনও রিক্সায় করে যাচ্ছিলাম, সেদিন আবার রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমি আটকা পড়ে গিয়েছিলাম। আমি লক্ষ্য করলাম আমার রিক্সা থেকে কিছু দূরে আরো যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোতে একটি পাগলি গিয়ে হাত বাড়িয়ে কি যেন বলছে এবং রিক্সার ভেতরকার লোকেরা তাকে তাড়িয়ে দিচ্ছে। এক এক করে পাগলিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আমি কেমন যেন আমার ভয় ভয় করতে লাগলো। একটা সময় সে আমার কাছে চলে এলো, এরপর তার দিকে আমি তাকিয়ে যা দেখলাম তাতে আমার গা ছমছম করে উঠল। একটা সময় মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি দেখলাম যে পাগলিটা অনেক বয়স্ক, তার আঙুলগুলো দিয়ে নখ ফেটে রক্ত বেরিয়ে আসছে, তার নখগুলো অনেক বড়, এবং তার চেয়ে বেশি যে ব্যাপারটা আমার গা ছমছম করে উঠল সেটা হচ্ছে তার চোখ দুটো সাদা। সে হাত বাড়িয়ে আমাকে বলল যে তার মানে সে আমার কাছে রক্ত চাচ্ছে, এরকম একটা ব্যাপার, খুব ভয়ঙ্কর ভাবে সে কথা বলছিল। এক সময় তার হাত এতটাই কাছে চলে এলো আমার দিকে যে আমাকে প্রায় স্পর্শ করে ফেলল। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং আমি কিছুক্ষণে সেখানে মানে এবং আমার যেন মনে হলো যেখানে আমাকে স্পর্শ করেছিল সেই জায়গাটা যেন জ্বলে গেল এবং কিছুক্ষণে সেখানে দাগ হয়ে গেল, পুড়ে গেল, এরকম মানে এরকম একটা মনে হচ্ছিল। আমি রিক্সা থেকে নেমে চিৎকার করতে করতে রাস্তার ওই পাশে চলে গেলাম এবং তখনই একটা মালবাহী ট্রাক এসে আমাকে ধাক্কা মারল। আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি হাসপাতালের বেডে, পাশেই মাকে দেখতে পাই। কিছুক্ষণ পর বাবাও আসে, তারা বলে আমাকে রাস্তা থেকে লোকজন তুলে এনে এখানে ভর্তি করিয়ে বাড়িতে ফোন দেয়। আমি নাকি অনেক রক্ত আমার নাকি অনেক রক্তক্ষরণ হয় এবং খুব খোঁজাখুঁজি করে আমার গ্রুপের রক্ত পাওয়া যায় এবং খুব দ্রুত ব্লাড ট্রান্সফার করা হয়, মা বলে যে কোনো এক বয়স্ক মহিলা এসেছিল রক্ত দিতে। ডাক্তার বলেছে দুই সপ্তাহ আগে বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না, তাই অপেক্ষা করতে লাগলাম। প্রতিদিন নার্স আসত এবং টাইমলি মেডিসিন দিয়ে যেত। একদিন বিকেলবেলা আমি আমার বেডে শুয়ে আছি, হঠাৎ নক করল দরজা। ভাবলাম নার্স এসেছে, মা ঘুমিয়েছিল তাই নিজে দরজা খুলতে গেলাম। এক বৃদ্ধ লোক আমায় বলল, মা আমি ক্যান্সারের রোগী, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, নার্স এখনো আসেনি। আমি মূর্খ মানুষ, নিজের ওষুধটা কোনটা খেতে হবে বুঝতে পারছি না, তোমাকে দেখে শিক্ষিত মনে হয়, যদি দয়া করে এসে আমাকে ওষুধটা একটু বুঝিয়ে দাও। আমি ভাবলাম দরজাটা বন্ধ করে যাই, তাই করলাম। অনেকক্ষণ তার সাথে হাঁটছি, অনেকক্ষণ পর হঠাৎ মনে হলো লোকটা হাঁটছে না, অনেকটা যেন ভেসে ভেসে এগোচ্ছে। ব্যাপারটা ভালো করে বুঝে উঠতে দেখি হঠাৎ লোকটা নেই, এই চোখের সামনে থেকে লোকটা কোথায় গায়েব হয়ে গেল। খুব ভয় করতে লাগলো আমার, আর তখনই দেখলাম সামনে একটা ঘর, সেখান থেকে নীল আলো আসছে। ভাবলাম লোকটা হয়তো ভেতরে ঢুকে গেছে, আমিও ঢুকলাম। কেমন যেন ঠান্ডা ঘরটা, আমার কেমন যেন একটা গন্ধ আসছিল ভেতর থেকে। হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল, বৃষ্টি পরিষ্কার হতে বুঝলাম এটা একটা মর্গ। দরজা খুলতে পারছিলাম না, হঠাৎ মনে হলো কে যেন পেছন থেকে টানছে। ঘুরেই দেখি একটা লাশ, একে একে সবকটা লাশ আমার চোখে পড়ল। পরদিন চোখ খুললে নিজেকে নিজের বেডে আবিষ্কার করি, পাশে মা, মাকে সব বলি। ডাক্তারদের বলার পর তারা বলে অ্যাক্সিডেন্ট থেকে উঠেছে তাই ব্রেনে কিছুটা সাময়িক সমস্যা হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। তবে আমি জানি আসলে সবই আমার চোখের সামনে ঘটেছে। সেদিন আবার একজন মারা গিয়েছিল, বৃদ্ধ লোক, শুনলাম ক্যান্সারে আক্রান্ত ছিল লোকটি। অনেক বড় ঘটনা, আমি এইটুকু পড়লাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। আমাদের সঙ্গে এখানে আছেন হাফেজ মাইনুদ্দিন ভাই, তিনিও অনেক কষ্ট করে এসেছেন এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনব। এবং তিনি আজকে এসেছেনও খুব কষ্ট করে, এখানে তারাবির নামাজ পড়িয়ে তারপরে তিনি এসেছেন, এবং এখন যে আবার সেহরি করবেন, রমজান মাস চলছে, আমরা সবাই রোজা রাখব, তো তারপরেও উনি কষ্ট করে এখানে এসছে এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন। তো রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করবেন, চলুন শুনে আসি তার মুখ থেকেই।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
মে মাসের 8 তারিখের ঘটনাটা গত বুধবার আর কি ছিল দিনটা। তো সেই দিন যিনি আমার কাছে এই কথাটা আমার কাছে আসে বলে, ওনার নাম ছিল নীরব, ওনার বাবা মারা যায়, তারাবি নামাজে পড়ে তাকে দাফন দেওয়া হয় রাত 11:30 বেজে যায়। তো আমাদের যে কবরস্থানটা সেটা একটু মেরামত করাতে লাশটা দাফন দিতে একটু কষ্টই হয় নিয়ে যেতে, তো যে খাটিয়া করে নিয়ে যাওয়া হয় কষ্ট হতে, সে খাটিয়া থেকে কোলে তুলে তিন চারজন মিলে ধরে নিয়ে যেতেছিল। তো ছেলে যখন নিছে তো ও বলতেছে এত হালকা এবং এত ছোট মনে হচ্ছিল বাবাকে যে আমি একাই নিয়ে যেতে পারবো, যেহেতু সবাই ছিল কাছে। তবু তার তিন চারজন মিলে নিয়ে গেল, লাশটাকে দাফন দিল। তো সেই রাত্রিতে সে সবাই দাফন টাফন করে চলে গেল। তো সেহরির পরে ফজর নামাজের পরে ছেলেটা জিয়ারতের জন্য আসলো। তো এখন তো রমজান মাস, অন্ধকার এবং দিন আসতে আসতে অনেক দেরি হয়, কিন্তু নামাজ সেহরি খাওয়ার আজানের পরপরই জামাত দাঁড়িয়ে যায় নামাজের। তো ছেলেটা নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করে। যখন সে মোনাজাত দিতেছিল খুব অঝরে কান্না করতেছিল কবরস্থানে। তো সেই মুহূর্তে নাকি সেই ছেলেটা বলল যে আমি যখন মোনাজাত করি এবং খুব চিৎকার মানে খুব অঝরে কান্না করি, তখন আমার এরকম একটা আওয়াজ আসে, এমন একটা কথা আমি শুনতে পারি, আমাকে বলতেছে নীরব বাসায় চলে যা, কাঁদিস না। তো উনি একটু প্রথম মোনাজাত তো ভাবতে কোনো কিছু মনে নেয়নি, নিমন্ত্রণ করতেছিল কান্না করতেছিল, সেই কথাটা আবারও আসে নীরব বাসায় চলে যা। তখন সে তাড়াতাড়ি একটু ভয় চলে আসে তার ভেতরে, খুব ভয় ভীতিতে উনি সত্যি চলে আসে খুব তাড়াতাড়ি। কিন্তু সেই দিন তার কোনো কিছুই ভালো লাগেনি, সে নামাজও সেদিন পড়েনি এবং সে যে রোজাটা রাখছে সে বলছে আমার রোজাটাই আমার কাছে ভালো লাগলো না, সেদিন আমার খুবই খারাপ লাগতেছিল, কোনো নামাজই পড়া হয়নি এবং সে পরবর্তীতে রাত্রে আর কি আর কবরস্থানে যাওয়া হয়নি। তো রাত্রে যখন সে ঘুমালো, সে ঘুমের মধ্যে সে এই কথাটা আসলো, তোকে বাসায় যেতে বলছি, নামাজ ছাড়তে বলছি, সে এরকম এই কথাগুলো শুনতে পায়। সে তাকে ধমক দিয়ে তো উনি বলতেছে শব্দটা যে আসে এবং কথাটা বলে কে, ও এইটাকে নিয়ে অনেক ভয় পেতেছে। সে ভাবতেছে যে আমাকে জিনে ধরছে, এটা জিন আমাকে বলে, কারণ মানুষ মারা যাওয়ার পর মানুষ তার কিছু বলতে পারে না। তো কবরস্থান সকালবেলা ভরে যাওয়াতে হয়তো আমাকে জিন এরকম ডিস্টার্ব করতেছে। তো সে আমার কাছে কল করে আসলো, আমি তাকে বললাম যে এটা জিনের কোনো আসো বা জিন না, হ্যাঁ আপনার আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার আব্বু আপনাকে এই শাসনটা করতেছে, যেহেতু ভালোবাসাটা ছিল আপনি কবরস্থানে যাবেন জিয়ারত করবেন। উনি এখনো বিশ্বাস করে না, সে এখনো বলে যে আমি তো কোন ইবাদত আমার কোন নামাজই ভালো লাগে না যেতে, দ্বিতীয়ত আমি শুধু এইটুকু কথা শুনতে পারি, নীরব কাঁদিস না, নীরব ইবাদত নামাজ পড়, নামাজ ছাড়িস না। কিন্তু সে তার বাবাকে দেখতে পারে না, কথাগুলো শুনতে পারে। এখন সে এটাই নিয়ে ইয়াতে আছে চিন্তিত, যেটা হয়তো জিন কিন্তু মৃত ব্যক্তি আমার কাছে আসতে পারে না।
আমি যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা কমেন্ট করেছেন তাদের সেই কমেন্ট গুলো আমি একটু পড়ে শোনাবো আপনাদেরকে। এবং আমি আমার ফার্স্ট যে আওয়ার সেই আওয়ারে আমি কোন কমেন্ট ওভাবে পড়িনি, কিন্তু এই আওয়ারে পড়ছি। এবং আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আসলে যে কোনটা ভালো লাগছে এবং কোন ব্যাপারটা আপনাদের বেশি ভালো লাগছে। কমেন্ট পড়লে ভালো হয় নাকি না পড়লে ভালো হয় আপনারাই বলবেন, ইমেইলে জানাতে পারেন, ইনবক্স করে জানাতে পারেন এবং একইভাবে এখানে লিখেও কিন্তু আমাকে জানাতে পারেন। তো আমি দেখতে পাচ্ছি এমডি ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং ভূত এফএমের একজন নিয়মিত লিসনার তিনি, সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন এস বি সেলিম হাসান, ইমেলটা জোস ছিল। ফাহিম হাসান আমাদের সাথে আছেন তেজগাঁও থেকে, অন্ধকার ঘরে একা শুনছেন তিনি। ইয়াসিন আরাফাত আমাদের সাথে আছেন, এমডি রাজীব ইসাক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মাশরাফি এইচ কিউ চৌধুরী আমাদের সাথে আছেন, রোমেল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সাদিয়া সুলতানা এছাড়াও আমাদের সাথে আছেন, তাজরিয়ান রিশাদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শাফিন আল ফারিজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি শফিকুল ইসলাম আমাদের সাথে আছেন, ফারদিন খলিফা আমাদের সাথে আছেন, কে এম মান্না, খন্দকার এমডি সোহেল আমাদের সাথে আছেন, সুন্নি আকিদা আমাদের সাথে আছেন। আচ্ছা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মার্জিয়া আফেন, রিমু এবং আরো অনেকেই আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন তাদের জন্য। এবং আমি আরো কিছু আপনাদের কমেন্ট পড়ব, আমাদের সাথে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। এবং আমি দেখতে পাচ্ছি সোহেল নিলয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ ফাহিম কোরাইশি অনেকদিন পর শুনছেন, জহির রাহান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ভালোবাসার যন্ত্রণা, ওকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুনলাইট, আফনান সজীব আমাদের সাথে আছেন, সৈকত ঢাকা আমাদের সাথে আছেন কাতার থেকে শুনছেন তিনি, রথি আমাদের সাথে আছেন শুনছেন তিনি আমাদেরকে, আহমেদ এমডি পলাশ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন জান্নাতুল মিম, সৈয়দ সোহেল খান নিলয়, এছাড়াও সিকান্দার শেখ, এস কে ইফরান, ইরফান হোসেন, মার্জিয়া আফরিন, রিমু আমাদের সাথে আছেন, অন্তর কুণ্ড আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি তারেক সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এবং পরবর্তীতে থাকবেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইশাক ইফতি, আসিবুর রহমান নিবির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অনন্যা স্পর্শী, আমাদের সাথে আছেন জান্নাতুল আরিয়া, আপনার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অপসরী প্রিয়া, আমাদের সাথে আছেন মাসুম খান, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সিরাজুম মুনির, এছাড়াও আছেন আমাদের সাথে এমডি রাকিব, আমাদের সাথে আছেন মাসুম রানা, এম কে মামিম আমাদের সাথে আছেন, অ্যাঞ্জেল আরোহী আমাদের সাথে আছেন এমডি রাকিব ইশাক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও অঙ্গন ইসলাম অঙ্গন আমাদের সাথে আছেন, আহমেদ এমডি পলাশ, মোহাম্মদ আজিম মৃধা, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সাবিনা এস এইচ কে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, অ্যাঞ্জেলা রুমা, ইমন খান আমাদের সাথে আছেন পরন্ত বিকেল, আমাদের সাথে আছেন এমডি ইমানুল হোসেন সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পরবর্তীতেও আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে আমাদের টুইটারে কিছু কমেন্ট আমরা একটু পড়ে নিই। আমাদের সাথে যারা লিখছেন টুইটারে তাদের কথা জেনে নিই। আমাদের সাথে আছেন মেহেদী হাসান ইমন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আরিফুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তিনি বলছেন যে আজকের এপিসোডটা বেস্ট ভাই, হাসিবুল হাসান রিফাত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স শরীফ, বৃষ্টি ভেজা রাতে ভূত এফএম ভালোই লাগছে, আদিয়াত হায়াত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ ফারাবি সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন। আমি এখন চলে যাচ্ছি আমাদের শেষ যে অতিথি আছেন তার কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, কোথা থেকে এসেছেন সেটা একটু বলে দেবেন কাইন্ডলি।
হ্যালো রাসেল ভাইয়া, আমি শাকিল বলছি, এসেছি মাতুয়াল কোনাপাড়া থেকে। রাসেল ভাইয়া, আমি ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা সবার সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমাদের গ্রামেরই একজন লোকের সাথে ঘটে যাওয়া। লাস্ট ইয়ার যখন ঈদে আমি গ্রামের বাড়ি যাই, তখন আমার একটা ফ্রেন্ডকে বলে গেছিলাম যে কিছু ঘটনা কালেক্ট করতে, যাতে আমি এগুলো শেয়ার করতে পারি ভূত ফেমের সাথে। সো ও একজন লোককে পায় যার সাথে কিছু ঘটনা ঘটে, যে আসলে লোকটি পেশায় জেলে। রাসেল ভাই, এই ঘটনাটা আপনার 1988 যখন আপনার ফ্লাড হয়, ওই সময় তখনকার রাসেল ভাইয়া চারপাশে প্রচুর পানি, পানি ছাড়া কিছুই নেই, সবদিক শুধু পানি আর পানি। তো এই জন্য দেখা গেছে সবদিকে প্রচুর মাছ ভাইয়া। তো ওনার একটা পেশা ছিল ছোটবেলা থেকে যে উনি আপনার মাছ ধরার প্রতি একটা নেশা। তো একদিন রাতের বেলা ভাইয়া উনি মাছ ধরতে বের হবে, তেমন সময় ওনার আম্মু বলল যে একটু দেখে যেতে, কারণ আশেপাশের পরিবেশ অত ভালো না, এখন চারদিকে অন্যরকম একটা ভাব। তো উনি অত তোয়াক্কা করল না কথা, তো উনি বের হলো। তো উনি একটা খালের এক পাশে, যে জায়গায় উনি প্রতিদিনই প্রায় মাছ ধরে, ওই জায়গায় গেল, বসলো। তো আধা ঘন্টার মতো হবে ওনার জাল বা অন্যান্য যা যা দরকারি জিনিসপাতি সেট আপ করা, ওগুলা করলো। করার পর রাসেল ভাই উনি বললো রাত প্রায় অ্যারাউন্ড 12টার মতো বা একটা, তো উনি ওই জায়গার মধ্যে বসে আসে অনেকক্ষণ যাবৎ। তো উনি দূর থেকে লক্ষ্য করছে যে একটা আলো, আলোটা আপনার কমলা টাইপের, কমলা রঙের আলোটা আসছে। তো উনি ভাবলো যে হয়তোবা নৌকা দিয়ে কোনো মানুষ এসছে, হ্যারিকেন। তো যতক্ষণ পর্যন্ত আলোটা কাছে আসছে, উনি স্পষ্ট হতে লাগলো যে আসলে এটা কোনো হ্যারিকেনের আলো না, বা এটা আসলে মানুষ না। তো উনি লক্ষ্য করলেন আসলে জিনিসটা তাহলে কি। তো উনি একটু পিছিয়ে হলেন, একটা গাছের আড়ালে গেলেন, কারণ উনি বুঝতে পারছে যে এটা অ্যাবনর্মাল কিছু। দেখলেন যে একটা আলো সম্পূর্ণ খোলা, এটা হাওয়ার মধ্যে ভাসছে এবং একটা ছায়া পড়ছে অপোজিট সাইডে, যে কিছু একটা আসে। কিছুক্ষণ পর লক্ষ্য করলো যে একটা সাদা শাড়ি পরা মহিলা অবয়ব, যে চুলগুলো ঝুলে আছে বোঝা যাচ্ছে, অনেক লম্বা, রাসেল ভাই হবে হয়তো বা 7-8 ফুট হবে এরকম উনি বলল। তো এটা আসছে ওদিক থেকে, আর ওটার পায়ের নিচ থেকে মানে মনে হয় সমুদ্রের ঢেউ যেরকম হয় এরকম ফোয়ারা বেরোচ্ছে। তো উনি প্রচন্ড ভয় পায় এটা দেখে, ওনার কন্ট্রোল করতে পারে নাই। উনি ওই জায়গা থেকে আপনার দ্রুত বাসায় আসে, বাসায় আসার পর ওনার আম্মুকে ওই দিন রাতে বলে না। সকালবেলা ওনার মাকে বলার পর ওনার মা অনেক বকা ঝকা দেয় যে কেন রাতের বেলা এটা দেখার জন্য মানে ওই জায়গায় দাঁড়াইছিল, উনি তো আগেই আসতে পারত। তো রাসেল ভাই তখন ওনার বেশ তেমন কিছু হয় না। তো একদিন এমন উনি আপনার রাতের বেলা আর কি, মানে বিকেলবেলা আপনার হয় না, এমন যে গ্রামের এক গ্রামের সাথে আরেক গ্রামের খেলা হয়, অনেক সময় কাবাডি খেলা হয়, তো এরকম একটা খেলা উনি দেখতে যায় অন্য গ্রামে। তো যাওয়ার পর রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায় খেলা শেষ। তো ওই গ্রামেই ওনার কিছু ফ্রেন্ড ছিল, বন্ধু। তো ওনারা বললো যে এতদিন পর আসছিস, আমাদের সাথে একটু আড্ডা দিয়ে যা।
এটা কি আরেকটা ঘটনা
ভাইয়া? হ্যাঁ
না, আমি একটা ঘটনাই নিব। আপনার সেই ঘটনাটা কি শেষ করে ফেললেন আপনি?
আচ্ছা ঠিক আছে,
আচ্ছা আপনি এটা আরেকটা ঘটনা বলছেন, আচ্ছা ঠিক আছে শেষ করেন, কিন্তু আরেকটা ঘটনা আমরা তার আগে মানে জি বলেন।
জি অবশ্যই। তো ওনারা বলল যে আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে যা। তো উনি আড্ডা দিতে দিতে সময় আর খেয়াল করেন নাই। তো রাত প্রায় অনেক বেজে গেছে 11টা-12টা। তো তখনকার সময় রাত 11টা-12টা মানে আসলে অনেক আর গ্রাম অঞ্চল। তো উনি আসতেছে রাতের বেলা ওদিক থেকে। তো ওনাদের বাড়ি থেকে আসার পথে মানে ওই যে রাস্তায় একটা ভাইয়ার তেঁতুল গাছ পড়ে, ওই গাছটার নামে আগে থেকেই কিছু বদনাম ছিল, কারণ মানুষ অনেক কিছু ওই জায়গায় দেখত। রাসেল ভাই কি দেখত? যেমন আপনার দেখত যে রাতের বেলা একটা লোক, মানে লোক টাইপের অভাব, যে পায়ের মধ্যে রশি দিয়ে ঝুলে আছে, সম্পূর্ণ সাদা, চুলগুলো সাদা নিচের দিকে চেয়ে আছে, মানে চেহারা দেখা যায় না। তো অনেকেই এটা দেখে ফ্রেন্ড হয়ে যেত, ওই জায়গায় অজ্ঞান হয়ে যেত, কারণ এত বেশি সাহস ছিল না অনেকেরই, সবাই এরকম দেখত। উনি ভয় পাচ্ছিল যে উনি এরকম কিছু দেখতে পায় কিনা। আল্লাহর রহমতে উনি ওটা দেখে না, উনি আগে যায়। এখন যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পর একটা পুল পড়ে ভাইয়া। তো উনি পুলে উঠার আগে উনি লক্ষ্য করেন যে পিস থেকে এমন একটা শব্দ হচ্ছে যে কেউ হয়তো বা খরম কাঠের খরম পায়ে দিয়ে হাঁটে বা এরকম ঠক 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 শব্দ হচ্ছে। উনি প্রচন্ড ভয় পেয়ে ভয়, কিন্তু উনি জানে যে এখন ভয় পেলে আসলে চলবে না। তো উনি আগে আছে, যখন বীজের কাছাকাছি পুলটার কাছাকাছি, তো তখন দেখলো যে দূরে একটু দূরে বিলের মধ্যে আপনার বিশাল বিশাল মাছ আকৃতির মাছ এরকম লাফাচ্ছে আপনার। তো আবার দেখছে যে এমন কিছু মানুষ আসছে যারা ওগুলা ধরছে, আবার জাল দিয়ে মেরে মেরে ধরছে। তো এটা দেখার পর উনি আরো বেশি ভয় পান, উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, উনি দৌড় দিল ওই জায় থেকে। দৌড় দেওয়ার পর আপনার কালভার্ট যখন ক্রস করবে, বীজটা ক্রস করে যাবে, সামনে দেখতে পায় আপনার কালো দুইটা অবয়ব দাঁড়ায় আছে, উনাকে মানে মনে হচ্ছে যে ইশারা দিচ্ছে যে উনার আসতে। উনি এটা দেখা নিজে কন্ট্রোল করতে পারে না ভাইয়া, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। সকালবেলা আপনার যখন কৃষক যারা আছে ওই এলাকারই, ওনাকে মানে পায়ে যাওয়ার মধ্যে যাওয়ার পর ওনার বাসায় দিয়ে আসে ভাইয়া। দিয়ে আসার পর ওনার আম্মু তো অনেক আপনার আপসেট হয়ে যায়, কান্নাকাটি করে, এটা কেন হলো, কেন করলো, রাতের বেলা তুমি থাকতেও পারতো অন্য গ্রামে। তারপরে হুজুর আনা হয়, হুজুর আনার পর হুজুর বলল যে আর কখনো যেন উনি রাতের বেলা এরকম না বের হয়, আর পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে ওনাকে হয়তো বাঁচানো সম্ভব না, এরকমই বলল। থ্যাংক ইউ রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমি সরাসরি এখন আমার একটু কমেন্টে চলে যাই, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। ঈদের এপিসোড কি হবে? ঈদের এপিসোড ডেফিনেটলি হবে, আমরা ঈদের একটা এপিসোড তো অবশ্যই করব, আপনাদের উপহার দিব, এবং সেখানে আমরা চেষ্টা করব দারুণ সব ঘটনা রাখতে। হামিমুর রহমান, আমি বললাম যে আজকের এপিসোডটা খুব স্পেশাল, মানে হঠাৎ করে এরকম একটা স্পেশাল এপিসোড আমরা পেয়ে গেলাম। এবং আমাদের সাথে যেরকম বাবু ভাই এসেছিলেন, আমাদের এখানে যেরকম ডক্টর আলিফ এসেছিলেন, ঠিক একইভাবে ফার্নানো এসেছিলেন, এবং একইভাবে এখন আমাদের সাথে হাফেজ মাইনুদ্দিন ভাইও আছেন। তো সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটা অনেক মানে কি বলবো ইন্টারেস্টিং একটা এপিসোড, এবং এতগুলো মানুষ একসাথে এরকম ভাবে আসেন না, সবাই টাইম মিলিয়ে এইভাবে যে এসছেন, এবং খুব অদ্ভুত ব্যাপার। যেমন গত সপ্তাহে কোন একটা কারণে ডক্টর আলিফ আসতে পারেনি, তার আগে কোন একটা সপ্তাহে হঠাৎ করেই একটা প্রবলেমে পড়ে গিয়ে বাবু ভাই আসতে পারেনি, কিন্তু আজকে সবাই একসাথে কিভাবে যেন চলে এসছেন। তো সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটা এবং আজকে সবকিছুই একটু অন্যরকম ছিল। তো যাই হোক, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হাসিবুর হাসান রিফাত, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি সোহাগ, আমি প্রথমে টুইটে দিয়ে শুরু করেছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি গাজীপুর থেকে শুনছেন সারোয়ার হুসাইন, তামিমুল ইসলাম তো আমাদের সঙ্গে আছেন, সাদিকুর রহমান তানজিদ আমাদের সাথে আছেন, হানিফ আমাদের সাথে আছেন, আবির এম পাপ্পু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরিফুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রিফাত, এছাড়াও প্রিন্স শরীফ আমাদের সাথে আছেন, আদিয়াত হায়াত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এম ডি আরিফুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এম এস ইসলাম হৃদয়, ডি সেইব স্যাম আমাদের সাথে আছেন, রিফাত বাবা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আবিব পাপ্পু সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন। আমাদের ফেসবুক পেজে যারা আছেন তাদেরও আমি দেখতে পাচ্ছি, অন্তর কুন্ডু আমাদের সাথে আছেন, মোহাম্মদ শেখ হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মার্জিয়া আফরিন রিমু, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি তারেক আর এস, আমাদের সাথে আছেন সুলতানা মিমি, আমাদের সাথে আছেন নিহা সামারিয়াম, আমাদের সাথে আছেন এমডি সালমান, ইফরান খান মিরাজ, এমডি শফিকুল ইসলাম, এস এম সবুজ, শরীফুল ইসলাম শিশির, সৈকত আমিনুল ইসলাম ওয়াহিদ, পলাশ ভৌমিক, সোহেল খান নিলয়, মাসুকুর রহমান সদয়, এইচ আর হাফিজুর খান, এমডি কবির ব্যাপারী, আমাদের সাথে আছেন এস বি সেলিম হাসান, রাকিব ফারহান ফরহাদ খান, এছাড়াও সাইফুল ইসলাম শিশির সহ আরো অনেকে, নিলয় খান, সাবরিনা ওমি আমাদের সাথে আছেন, হাফিজুর রহমান, কে এইচ লিমন আমাদের সাথে আছেন, আর নব আচ্ছা আরিফ হুসাইন শুভ আমাদের সাথে আছেন, এম এইচ মাহি না অভি আমাদের সাথে আছেন, আবু সাইদ, আসিফুর রহমান নিবিড়, প্রিন্স জাবেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহসান ইমন, টি এস শ্রাবণ আমাদের সাথে আছেন, কাজী ফুয়াদ আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ ম্যাক্স মারিস, আচ্ছা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি ইমানুল হুসাইন, আমাদের সাথে আছেন রাহাদ রোহান, এছাড়াও আর জে নাজমুল ইসলাম আমাদের সাথে আছেন, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন, রাকাতুল ইসলাম আমাদের সাথে আছেন, সিদ্দা আখতার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ আচ্ছা আমি নামটা পড়তে পারছি না আসলে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জে এম জুলফিকার রহমান, এমডি রাকিব, আমাদের সাথে আছেন তহসিন আহমেদ, কে এম মান্না আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন অ্যালেক্স বয়, বৃষ্টি বালক আমাদের সাথে আছেন, আরিফিন শেখ আমাদের সাথে আছেন, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন, অ্যাঞ্জেল ইসলাম অ্যালিস আমাদের সাথে আছেন, মাশরিফ মাশরাফি এইচ কিউ চৌধুরী সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কমেন্ট দিয়ে ফেসবুকে লিখে আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং আশা করছি আগামী সপ্তাহেও আপনাদেরকে ঠিক এইভাবেই পেয়ে যাব, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।